ভগবান থেকে অনন্ত বিশ্ব সৃষ্টি হয়েছে, তারই শুভাশীর্বাদে সব কিছু তাতেই সুবিন্যস্ত এবং মহাপ্রলয়ে তাতেই মহাতত্ত্বতে সব কিছু প্রবিষ্ট। সেই তত্ত্ববস্তু হলেন পরব্রহ্ম ভগবান। ভগবত তত্ত্ব দর্শন ব্যাখ্যা করতে গিয়ে বলছেন সেই ভগবানের তিনটে ধারণা আছে, বদন্তি তত্ত্ববিদ সত্যম যজ জ্ঞানম অদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে। ব্রহ্ম পরমাত্মা ভগবান, এই তিনটে শব্দে তাকে ব্যাখ্যা করা হয়েছে, তিনটি ধারণা। ব্রহ্ম কাকে বলছেন? সেই তত্ত্ববস্তুর অসম্যক প্রতীতি তাকে বলে ব্রহ্ম। পরমাত্মা তার অংশ, ভগবান পরিপূর্ণতম অ্যাসপেক্ট, পরিপূর্ণতম বস্তু। অর্থাৎ এখানে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করেছেন। ভগবান শব্দ যখন ব্যবহার করা হয়েছে তখন তার পূর্বে আর কোনো বিশেষণ দেওয়া যাচ্ছে না, কোনো উপভগবান মহাভগবান এমন বিশেষণ হয় না। ভগবান শব্দ বলছেন কেন? ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশ ক্ষত্রিয় জ্ঞান বৈরাগ্যস্যৈব সন্ন্যাং ভগবতিঙ্গনা। এই পূর্ণ তত্ত্ববস্তু তাকেই বলা হয় ভগবান, তারই ভক্ত। অনুচৈতন্য জীবাত্মা যারা বলছেন আজকাল ও জীব ব্রহ্ম দুই একই, ভুল থিওরি পরিবেশন করছেন তারা, নাই ওটা কোথাও। জ্ঞান জ্ঞেয় জ্ঞাতা, উপাস্য উপাসক উপাসনা, ভক্ত ভক্তি ভগবান, এ তিনটে একীভূত হয়ে যায় না কখনো। এর বাস্তব অস্তিত্ব, পৃথক অস্তিত্ব চিরদিন আছে, থাকবে, সেই কথাই বলা হয়েছে। মুক্তি পাঁচ রকমের আমরা জানতে পারি শাস্ত্রে, সালোক্য, সার্থী, সামিপ্য, সারূপ্য, চার রকম। সাধক সাধিকা সাধনের দ্বারা ভগবানের সমান লোক লাভ করেন, তা না হলে তার সেবা করা যায় না। সারূপ্য, ভগবানের যেমন রূপ, ভক্তর তেমন রূপ লাভ হয়। সার্থী, ভগবানের মতো ঐশ্বর্য তিনি ভক্তকে দিয়ে দেন। সারূপ্য সার্থী, সালোক্য সামীপ্য, ভগবানের কাছে না থাকলে তার সেবা হয় না। এই চারটে হচ্ছে বাস্তবের উপায়িত। সাযুজ্য, ভগবানের সঙ্গে মিশে যাওয়া যে বুদ্ধি, আমি ভগবান হয়ে যাব, ভগবান বনে যাব, ভগবানের সিংহাসন দখল করব, এই যে বিচার, এটা হলো অ্যানার্কিজম। এর জন্য সাজা আছে, এটা মুক্তি শব্দে ব্যবহার করলো, এটা একটা পানিশমেন্ট। কিরকম সাজা? ভগবানের হাতে যেসব অসুর দৈত্য দানব দানবের মৃত্যু হয় তাদের যেখানে গতি হয়, কোথায়? সিদ্ধ লোকস্তু তমসব পারে যত্র বসন্তি সিদ্ধা ব্রহ্মসুখে মগ্না দৈত্যাশ্চ হরিণা হতা। সেখানে গিয়ে তাদের ইন্টার্ন করে রাখা হয়, নজরবন্দি করে রাখা হয়, ক্লোরোফর্ম করে অ্যানেস্থেসিয়া দিয়ে অজ্ঞান করে রাখা হয়। এটা তো নিশ্চয়ই ভালো অবস্থা নয়। আমি চিনি হব না চিনি খাব, আমি সেবা সুখ আস্বাদন করব না বুধ হয়ে যাব। শাস্ত্র বলছেন সেবা সুখ আস্বাদনের বিষয়, তাতেই বৈচিত্র্য আছে, তাতেই বৈশিষ্ট্য আছে। তাই জীবাত্মা ভগবানের সেবা করে আনন্দ লাভ করে। যদি প্রশ্ন হয় আমরা জীবাত্মা অনন্ত বিশ্বে আমরা কেন বেঁচে থাকতে চাই, শাস্ত্র উত্তর দিচ্ছেন অমৃতস্য পুত্রা। আবার উত্তর দিচ্ছেন সেই ভগবান অখিল রসামৃত মূর্তি, রসমে যে বায়াং লব্ধানন্দী ভবতী, আমরা মরতে চাই না। কেন? আমাদের মৃত্যু নাই, অজর অমর, সেই জন্যই মৃত্যু ইচ্ছা নাই আমাদের, কেউই মরতে চাই না। যদি কখনো কেউ মৃত্যুবরণ করতে চাইছি, ওটা একটা লোক দেখানো বা সাংসারিক ক্লেশে পড়ে ওই ভাবটা ব্যক্ত করি মাত্র, কিন্তু মৃত্যুর ইচ্ছা নাই। কবি বলছেন অনেক জায়গায়, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, আবার বলছেন মরণ রে তুহু মোর শ্যাম সমান। সব কথাগুলোকে ক্লারিফাই করেছেন শাস্ত্রে। জীবাত্মা মরতে চাচ্ছেন না কেন? যেহেতু তিনি অমৃতের সন্তান, মৃত্যু তার নাই। তাহলে মৃত্যু কার হয়, জন্ম কার হয়? শাস্ত্র তাই বললেন, সনাতন শাস্ত্রে বলছেন দেহেরই জন্ম হয়, দেহেরই মৃত্যু হয়। জীবাত্মা যখন শরীরে প্রবেশ করেন কোনো শরীরে, তখন বলি আমরা জন্ম। জীবাত্মা যখন কোনো দেহাধার থেকে নিষ্ক্রান্ত হন, উৎক্রান্ত হন, তখন আমরা বলি মৃত্যু। সুতরাং জীবাত্মার জন্ম মৃত্যু হয় না, জড় দেহেরই উৎপত্তি এবং বিনাশ হয়, জন্ম এবং মৃত্যু হয়। সেই কথাই সনাতন শাস্ত্র বুঝাচ্ছেন। শাস্ত্র আলোচনা করলে দেখতে পাচ্ছি আমরা, সেই ভগবান তিনি সর্বেশ্বরেশ্বর, তিনি সর্বশক্তিমান, তিনি অখিল রসামৃত মূর্তি। ভক্ত জীবাত্মা তার সাধনার দ্বারাই ভগবানকে লাভ করেন, সেই প্রেমময় ভগবানকে। জীবাত্মা দুরকম, বদ্ধ এবং মুক্ত। রুচি পরীক্ষার সময় যখন আদি সৃষ্টিতে জীবাত্মার সৃষ্টি হয়েছিল, সেই সময় রুচি পরীক্ষা হয়েছিল। যেমন শিশুর যেমন অন্নপ্রাশন হয় এবং নামকরণ আদি হয়, তখন রুচি পরীক্ষা হয়, তদ্রূপ জীবাত্মারও রুচি পরীক্ষার সময়ে যারা পাশ করেছেন, উত্তীর্ণ হয়েছেন, তারা চিরদিন ভগবানের কাছে থেকেই নিত্যকাল তারা সেবা সুখ সুখানন্দ ভোগ করছেন। আর বদ্ধজীব যারা, আমরা যারা সব ফেল করেছি পরীক্ষায় অনুত্তীর্ণ ব্যক্তি, তারাই এই মায়ার কারাগারে এসে হাজির হয়েছি। এইখানে এসেই অহংমম বুদ্ধি নিয়ে এইখানেই ঝগড়া বাগ বিতণ্ডা করছি। এই যে বদ্ধজীব, কিসের দ্বারা পুনরায় আবার ভগবানের কাছে পৌঁছতে পারেন, সেই কথাই গীতা ভগবতে উপদিষ্ট হয়েছে। কৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন তুমি যাবে আমার কাছে? নতদ ভাষায়তে সূর্য নষ শঙ্কো ন পাবক যদ্গত্বানি বর্তন্তে তদ্ধাম পরম মম। আমার কাছে গেলে তোমাকে আর এখানে ফিরে আসতে হবে না, এই দেবী ধামে চতুর্দশ ব্রহ্মাণ্ডে আর তোমায় ফিরে আসতে হবে না, আমার ধাম সেই রকম। তো সাধন ভজনের তো কিছু ক্লেশ আছে, কষ্ট করলে কেষ্ট পায় কথাটা আছে, সাধনের কিছু ক্লেশ আছে, ত্যাগ স্বীকারের কিছু প্রয়োজন আছে সাধন ভজন করতে গেলে। শাস্ত্র বলছেন ধর্ম জগতে প্রবেশের প্রথম দ্বার হচ্ছে আহার শুদ্ধি। আহার শুদ্ধ সত্য শুদ্ধি, সত্য শুদ্ধ ধ্রুবা স্মৃতি, স্মৃতির লম্বে সর্বগ্রন্থি নাম বিপ্রমুখ। আহার শুদ্ধিকে আমরা বুঝি না, অথচ আহার শুদ্ধি হল ধর্ম জগতে প্রবেশের প্রথম অধিকার। সাত্বিক আহার বিহার যার অপর নাম, গীতা ভাগবতে পরিষ্কার ভাবে জিনিসগুলো বোঝানো হয়েছে। গত যাবং জাতর রসম স্তুতি পর্যুষিত উচ্ছিষ্টম পিতামিদ্ধম ভোজনম তামসপ্রিয়ম, জিনিসগুলো বোঝানো হয়েছে, কিন্তু ওটা ঠিক আমরা মানতে চাই না। ঋষিগণ কিছু ভুল করেননি, শাস্ত্রে বিধি ব্যবস্থা ঠিকই দেওয়া আছে, আমরা ঠিক বুঝি না। প্রাকৃত নীতি আর শাস্ত্রীয় সন্নীতি অনেক তফাৎ, সাধারণ নীতি আর শাস্ত্রীয় সন্নীতি। সাধারণ নীতিতে অর্জুনকে কৃষ্ণ বুঝাতে চাইলেন গীতায়, অর্জুন তোমার সামনে কৌরবরা বসে আছেন, এই কৌরবদের তুমি বধ করো, এরা আততায়ী। আততায়ীর সংজ্ঞা নিরূপণ করেছেন সেখানে, অগ্নিদোগরদশ্চৈব শস্ত্রপাণির ধনাপ ক্ষেত্র দ্বারাপহারী চড়েতে আততায়ী না, এরা আততায়ী, এদের বধ করো, এদের বধ করলে কোনো পাপ হবে না। অর্জুন কৌরবদের উপরে বাণ প্রয়োগ করতে পারেন নাই, কারণ তিনি বললেন আমার সব শালা সম্বন্ধী সব বসে আছেন, গুরুজন বসে আছেন, আমি এদের বধ করতে পারি না। কৃষ্ণ তারপরে বলছেন দেখো আমি তোমাকে প্রাকৃত সাধারণ নীতির কথা বলেছি, এখন শোনো অর্থশাস্ত্রাস্তু বলবৎকরম ধর্মশাস্ত্রম। কৌটিল্য চাণক্যের যে অর্থশাস্ত্র তার থেকে অনেক উপরের কথা হলো ধর্মশাস্ত্রের কথা। সেই ধর্মশাস্ত্রে আমি বলে রেখেছি মা হিংসা সর্বাণি ভূতানি, কাকো হিংসা করো না, আমার দুটো কথাই একই সঙ্গে তুমি পালন করো, এই কৌরবদের বধ করো, তোমার কোনো পাপ হবে না। আবার আমি বলছি এদের বধ করতে পারো না তুমি, এই দুটো বাক্য একসঙ্গে পালন করতে হবে। পারেননি অর্জুন, কেন? অর্জুন সেখানে ভান করছেন আমি কিছু জানি না বুঝি না প্রভু, আমায় বুঝিয়ে দাও জানিয়ে দাও, এই প্রশ্নই হয়েছে সেখানে। প্রশ্ন করলেই তো উত্তর পাওয়া যায় না, প্রশ্নকারী যিনি তারও কিছু অধিকার থাকা প্রয়োজন, সেই অধিকারের কথাই গীতায় বলছেন। হে অর্জুন, যদি তোমাকে প্রশ্নের উত্তর নিতে হয় তাহলে আগে তোমার কিছু অধিকার আছে কিনা আগে তোমার দেখা প্রয়োজন। কি অধিকার? সদ্বৃদ্ধি প্রণিপাতে ন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশন্তি তে জ্ঞানং জ্ঞানিনঃ তত্ত্বদর্শিনা। তত্ত্বদর্শী সদ্গুরু তিনি দেখবেন প্রশ্নকর্তা যিনি, শিষ্য যিনি, তার এটা শুনবার অধিকার আছে কিনা, এ প্রশ্ন করবার অধিকার আছে কিনা। কি কি প্রণিপাত? আমি কিছু জানি না বুঝি না, দয়া করে আমায় বলুন, এই ভাবটি চাই। দ্বিতীয় পরিপ্রশ্ন, আমি জানব শিখব বুঝব এই জন্য প্রশ্ন। আর তৃতীয় অধিকার সার্ভিং টেম্পারামেন্ট, সেবাবৃত্তি, এই তিনটে থাকলে পরে তবে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, তা নাহলে উত্তর আসে না। সাধন ভজনের ক্ষেত্র হচ্ছে এইটা, শাস্ত্রে যত কিছু বলা আছে সব বিধিনিষেধ, তার ভিতরে বিধিনিষেধের মধ্যে যতগুলো কথা আছে দুঃসঙ্গ বর্জন আর সদসঙ্গ গ্রহণ, এ দুটোকে পাশাপাশি রেখে নিতে হবে। দুঃসঙ্গ কি যদি আমি না বুঝি তাহলে দুঃসঙ্গ ত্যাগ করা হয় না, আবার সৎসঙ্গ কি যদি না বুঝি তাহলে সৎসঙ্গ আমি গ্রহণ করতে পারি না। সনাতন শাস্ত্রে খুব সুন্দরভাবে জিনিসগুলো বোঝানো হয়েছে। আজকাল আমরা দেখতে পাচ্ছি আস্তিক এবং নাস্তিক এই দুই প্রকার ব্যক্তিরই সমান সম্মান সমাজে দেখা যাচ্ছে। আমরা অন্তত অনেকেই মনে করছি যে এই দুই দলের বোধহয় সমান সম্মান, কিন্তু তা নয়। স্বয়ং ভগবত বাক্য গীতায় দেখছি আমরা, সেখানে কৃষ্ণ অর্জুনকে বলছেন অর্জুন বহু রকমের নাস্তিক এই জগতে আছে জানো, এই নাস্তিকরাই হল আসুরি ভাবাপন্ন, আর যারা আস্তিক তারা হলেন দৈবী ভাবাপন্ন। ভগবত বাক্যেই প্রমাণিত দৌভূত স্বর্গ লোকেস্মিন দৈব আসুর এব চ বিষ্ণু ভক্ত ভাবে দৈব আসুর সত বিপর্যয়। তাহলে তো দুটো পৃথক জিনিস, নাস্তিক যারা তাদের বলছেন তারা কাকো মানছে না, কাকোই আমল দিচ্ছে না, সুতরাং নিজেকেও মানে না। আস্তিক যারা তারা তো সবই মানছেন, সকলকেই সম্মান দিচ্ছেন, প্রত্যেকের প্রতি যতটুকু শ্রদ্ধা রাখা দরকার সেটা তারা স্বীকার করছে। সেই বিধি ব্যবস্থা তার বিচারের মধ্যে রয়েছে, সুতরাং আমরা কতটুকু মানবো আর কতটুকু মানবো না, এটা তো সনাতন শাস্ত্রেই বিবৃত হয়েছে, আমরা তো সেখান থেকে সেটাই শিখবো। নাস্তিকের বহু তালিকা দিয়ে গেছেন কৃষ্ণ, অসত্যম প্রতিষ্ঠান্তি জগদাহুর অনিশ্চরম ব্রহ্ম সত্য জবন মিথ্যা, একদল বলছেন, প্রতিবাদী বলছেন তোমার ব্রহ্ম যদি সত্য হয় তাহলে জগৎও সত্য, জগৎ ক্ষয়িষ্ণু ধ্বংসশীল হতে পারে কিন্তু চোখের সামনে যে জিনিসটা আমরা দেখছি এটাকে অস্বীকার করা যায় না। জগদাহুর অনিশ্চরম, আর একদল বলছেন ভগবান ভগবান কেউ নাই, ঈশ্বর বিশ্ব স্রষ্টা কেউ নাই এই বিশ্বের, আর একদল বলছেন অপরস্পর সম্ভূতম, অ্যাটমস মলিকিউল থিওরি এনেছেন এখানে কণাদের বৈশেষিক দর্শন, বলছেন কি অনুপরমাণু সংঘাতে এই বিশ্বের সৃষ্টি হয়েছে, আর এক নাস্তিক বলছেন কি হ্যাঁ ভগবান বলে একজনকে মেনে নিতে পারি তবে তিনি আমাদের কল্যাণের জন্য আমাদের সৃষ্টি করেননি, জগৎ সৃষ্টি করেননি, তিনি তার কামনা বাসনা চরিতার্থ করেছেন। ঠিক এই জাতীয় নাস্তিকের দল আজ জগৎ খেয়ে গেছে, এরাই আজ সমাজের প্রতিস্তরে বসে আছেন। নাস্তিকতা তাই আমাদের একমাত্র লভ্য হচ্ছে সমাজে, নাস্তিক ভাব নাই কেন যদি প্রশ্ন করেন আপনারা আমার কাছে, আমি যতটুকু জেনেছি বুঝেছি শুনেছি আমি বলতে পারি যে নিরীশ্বর শিক্ষা থেকেই আজ এই নাস্তিকতা এসেছে সমাজে, নিরীশ্বর শিক্ষাই এই নাস্তিকতার জন্য দায়ী সমাজে। আশ্চর্য লাগে যারা কাকই মানছেন না তারা বলছেন আমাদের মানো, শুনলে হাসিও লাগে। শাস্ত্র যুক্তি দিয়ে বুঝাচ্ছেন বেদাপ্রমাণম স্মৃতয়প্রমাণম ধর্মার্থ যুক্ত বচনং প্রমাণম এতত প্রমাণম নভবেত প্রমাণম কস্তেচ্চ কুরুজাত বচনং প্রমাণম, বেদ প্রমাণ স্মৃতিশাস্ত্র প্রমাণ ধর্মার্থ যুক্ত বাক্য প্রমাণ, এই প্রমাণকে যারা প্রমাণ বলে মানে না তাদের কে কে স্বীকার করে কে মানে তাদের, শাস্ত্র তো এইভাবেই যুক্তি দিয়ে বুঝিয়েছেন জিনিসটা। সুতরাং সেই প্রেমময় ভগবানের অস্তিত্ব সর্বকাল স্বীকৃত, নিতাইয়ের চরণ সত্য তাহার সেবক নিত্য, সুতরাং ভগবান সত্য ভক্তি সত্য ভক্ত সত্য, সেই কথাই সনাতন ধর্মের মূল প্রিন্সিপাল মূল থিওরি। সেই প্রেমময় ভগবানকে পাওয়া যাবে কি করে, ভক্তির দ্বারা, সাধনং শুদ্ধ ভক্তিন, এবং প্রাপ্তব্য বিষয় কি ভগবত প্রেম প্রীতি, এই কথাই সনাতন শাস্ত্রে বিবৃত হয়েছে। যখন আমাদের প্রত্যেকের ধর্ম এক হবে তখনই একটা মিলন আসতে পারে, তার আগে মিলন কি করে হবে, বিশ্ব ভ্রাতৃত্ব বিশ্ব মিলনটা সম্ভবপর কি করে, আমরা প্রত্যেকেই পৃথক পৃথক ভাবে নিজেদের ধর্ম স্বীকার করে নিচ্ছি, কেউ দেহধর্মী কেউ মনধর্মী কেউ বা আত্মধর্মী, তো মিলনটা কি করে হবে, সকলেরই যদি আত্মধর্মই কাম্য হয় আত্মধর্ম অভ্যাসযোগ যদি কাম্য হয় তবে তো মিলন হবে। বিভিন্ন চিন্তা নিয়ে তো বসে আছি, এমন চিন্তা ডায়ামেট্রিক্যালি অপোজিট সম্পূর্ণ বিরুদ্ধ উল্টো, কি করে সেখানে মিলন হবে। সুতরাং বিভিন্ন রকম ধরনের চিন্তার পুটলি কোলে নিয়ে বসে যদি আমরা সাম্যবাদের কথা বলি, সাম্যবাদ কখনই ফলপ্রসূ হবে না। শাস্ত্র বলছেন যে একই রকম ধরনের আত্মকল্যাণ চিন্তাপর হতে হবে তবেই সেখানে মিলনটা সম্ভব হতে পারে, তা না হলে ওটা বৃথা। কিরকম, রাজনৈতিক ক্ষেত্রেতে ধার করা হয়েছে তিনটে শব্দ, শাস্ত্রের শব্দ, শাস্ত্রের শব্দ রাজনৈতিক ক্ষেত্রে ধার করা হয়েছে, ইকুয়ালিটি লিবার্টি ফ্রেটারনিটি সাম্য স্বাধীনতা মৈত্রী, এই তিনটে শব্দ রাজনীতির কথা নয় ধর্মশাস্ত্রের কথা, ঋষিগণের সুচিন্তিত অভিমত, তারা সারা জীবনে যেটা অভ্যাস করেছেন সেই অভ্যাসেতেই এই জিনিসগুলো ধ্যান ধারণা করে তারা এটা জানিয়েছেন। সুতরাং সেখানে সাম্যবাদ কি করে আসতে পারে? কোথায় আছে সেখানে কো এক্সিস্টেন্স? কোথায় আছে সেখানে ইকুয়াল ডিস্ট্রিবিউশন? কিন্তু সম্ভব না। কেন? পৃথক পৃথক স্বার্থ রয়েছে তো সেখানে। সকলের স্বার্থ যখন এক হবে তখনই সাম্যবাদ প্রতিষ্ঠিত হতে পারে। তাই ভাগবত বলেছেন, নতে বিদুষ পার্থ গতি হি বিষ্ণু দুরাশয়া যে বহিরর্থ মানিন। দুরাশয়া, যাদের আশয়টা উল্টো পাল্টা, তারা কি করে সব মিলাবেন? স্বার্থগতি হচ্ছেন ভগবান বিষ্ণু। স্বার্থ সমানে সেখানে আত্মা, আত্মার কল্যাণ চিন্তা। আমরা সমস্ত বিশ্ববাসী, সমগ্র বিশ্ববাসী যদি আত্মার কল্যাণ চিন্তা পর হই, তাহলে সেখানে সন্মঠাধীনতা মৈত্রী সেখানে সফল। তা নাহলে তো হচ্ছে না। চৈতন্য মহাপ্রভু সেই সাম্যবাদের কথা বলে গেছেন। চৈতন্য মহাপ্রভুই প্রথম মিথ্যার বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন। কাজী দলন করেছেন তিনি। শিক্ষা কি সেখানে? কাজী বিচারক তিনি, গভর্নর তিনি। তার কাছে হাজার হাজার সমস্ত সব শিষ্যবর্গকে নিয়ে সেখানে তিনি নাম সংকীর্তন করে সেখানে হাজির হলেন। শিক্ষাটা কি ছিল সেখানে? চৈতন্য মহাপ্রভুর শিক্ষার কণা মাত্র গ্রহণ করে মহাত্মা গান্ধীজি তিনি এই নন ভায়োলেন্স, নন কোঅপারেশন মুভমেন্ট চালিয়েছেন। এটা বহু সুচিন্তিত অভিমত। আজ বিশ্বের তিন চারটির মনীষী যারা আছেন তাদের অভিমত এটা। সুতরাং সেই প্রেমময় ভগবান জগতের অশেষ কল্যাণ চিন্তা সবসময় করছেন, করবেন, করেছেন। আমরা সেই যে ভগবত তত্ত্ব, তার যে উপদেশ নির্দেশ, সেইটাই আমরা জীবনে পালন করবার জন্য প্রস্তুত থাকব। সনাতন ধর্ম, গুরুনিষ্ঠ ধর্ম, একটা একটা বিশেষ কথা। গুরুনিষ্ঠ ধর্ম কেন না, এটা জানতে গেলে, বুঝতে গেলে সাহায্যের কিছু প্রয়োজন আছে আমার। আমি একা কি বুঝতে পারি না? আমি নিজে বই পড়ে বুঝতে পারি না? শিক্ষক সেখানে প্রয়োজন আছেন। তাই সেই স্পিরিচুয়াল গাইড না হলে আমার এ সাধন ভজন হয় না। যিনি আমাকে হাতে কলমে শিক্ষা দিচ্ছেন, দেবেন। তাই সনাতন ধর্ম গুরুনিষ্ঠ ধর্ম। আবার বলছেন, সনাতন ধর্ম বেদনিষ্ঠ ধর্ম। যারা আমরা বেদকে প্রমাণ বলে মেনে নিয়েছি তারাই হলাম সনাতন ধর্মাবলম্বী। বেদ কি বলছেন? ভগবানের নিত্য সত্তা, জীবাত্মার নিত্য সত্তা। শাস্ত্র কি বলছেন? ইহলোক পরলোক আছে। বহু ব্যক্তির মুখে আজকাল বলতে শুনি আমরা, তারা বলেন আরে স্বর্গ নরক টরক কিছু নাই ওসব। তাই ইহ যখন আছে তখন পরটাকে অস্বীকার করবার কি কারণ আছে? এ জগতে যদি ছেলে মেয়েরা ভালো লেখাপড়া করে তারা পুরস্কার পায়, আবার যদি কেউ অন্যায় করে তাকে সাজা দেওয়া হয়। পারমার্থিক ক্ষেত্রেও ওই রকম ধরনের পুরস্কার তিরস্কারের ব্যবস্থা আছে, তাকেই বলে স্বর্গ নরক। এটাকে অবিশ্বাস করবার কি কারণ হচ্ছে? অবিশ্বাস করবার তো কোনো কারণ নাই। যুক্তি যেখানে আছে সেখানে অবিশ্বাসের কোনো কথা আসে না। সনাতন ধর্ম বলছেন পুনর্জন্মবাদ। আজ অনেকের মুখে আমরা শুনতে পাই ওই মজলে আঁকি সবই ফাঁকি, নাস্তিক চার্বাকের কথা, ঋণং কৃত্বা কৃতং পিবেত যাবৎ জীবেত সুখং জীবেত ভস্মীভূত দেহস্য পুনরাগমনং কৃত। মিথ্যা কথা, বাজে কথা। সনাতন ধর্মের পুনর্জন্মবাদ যে স্বীকৃত হয়েছে, অন্যান্য ধর্মেতেও এটা স্বীকৃত ছিল না, আজ বিশ্বে এ নিয়ে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। সমগ্র পৃথিবীতে আজ এই নিয়ে রিসার্চ হচ্ছে। এক দেশে জন্মগ্রহণ করেছে সেই ছেলেটা, বাচ্চাটা বা মেয়েটা, সে বলছে আমি অমুক দেশে জন্মগ্রহণ করেছিলাম, অমুকের ঘরে। খোঁজ খবর নিয়ে জানা যাচ্ছে হ্যাঁ ঘটনা ঠিক, একে বলে পুনর্জন্মবাদ। স্বয়ং ভগবান বলে রেখেছেন গীতায় অর্জুনকে বলছেন এই পুনর্জন্মবাদের কথা। অর্জুনকে বললেন কি কৃষ্ণ, হে অর্জুন, আমি তোমাকে সনাতন ধর্ম উপদেশ করছি, এতে তোমার কোন প্রত্যয় নাই, লোকসান নাই, এতে তোমার সবটাই লাভ আছে। তুমি যতটুকু অনুশীলন করবে ততটুকুই অনুশীলন করো, অনুশীলন করতে করতে যদি তোমার মৃত্যু হয় তোমার কোনো লোকসান নাই। কেন? তুমি যেটুকু করেছো সেইটুকুই তোমার ফিক্সড ডিপোজিট। এই কথাই বোঝানো হয়েছে, নেহাভিক্রমণাস্তি প্রত্যয় না বিদ্যতে স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াত্। এই সনাতন ধর্মের তুমি অল্পমাত্র যদি তুমি যাজন করো তাহলে তোমার মহান ভয় থেকে তুমি ত্রাণ লাভ করবে, ভয়ের তোমার কোনো কথা নাই। যতটুকু সাধন ভজন করতে করতে তোমার মৃত্যু হয়েছে তার পরবর্তী জীবন তোমার তারপর থেকে আরম্ভ হচ্ছে। আমারই ব্যবস্থা, সূচিনাং শ্রীমতাঙ্গে যোগভ্রষ্ট অভিজায়তে, আবার ভক্তের ঘরে গিয়ে তাকে জন্ম দিয়ে দিচ্ছেন ভগবান। পুনর্জন্মবাদের স্বীকৃতি শাস্ত্রে বহু জায়গায় রয়েছে, একে অস্বীকার করবার কোনো কারণ নাই। স্বর্গ নরক কর্ম কর্মফল পাপ পুণ্য ইত্যাদি কথাগুলো রয়েছে। আজ আমরা যারাই ধার্মিক সবাইয়ের ভিতরে একটা চিন্তা আছে কি আমরা স্বর্গে যাব, ওহে কিছু পুণ্য করো কিছু পুণ্য করো স্বর্গে যাবে, এরপরে আর কোনো কথা জানা নাই তাদের বা শেখাও নেই। ভূর ভুবস্বর, এটা ভূলোক, এরপরে যে ভূগোলোক সেটা হলো পিতৃলোক, তারপরে থার্ড ডাইমেনশনে হচ্ছে স্বর্লোক স্বর্গ, তারপরেও তো আরো চারটে লোক আছে। ভূর ভুবস্বর মহাজন তপসত্য, জানা নাই আমাদের। তারপরে বিরজা, তারপরে সিদ্ধলোক, তারপরে বৈকুণ্ঠ ধাম। এই বৈকুণ্ঠর কথা আমরা জানি না বুঝি না, যেখানে গেলে আর ফিরে হাঁটতে হয় না, এই লোক হল ভগবত ধাম বৈকুণ্ঠ লোক। যদ্গত্বানা নিবর্তন্তে তদ্ধাম পরমঙ্গমম। কৃষ্ণ বলছেন অর্জুনকে, অর্জুন তুমি সেখানে যাবে, সেখানে গেলে তোমার আর পুনরাবর্তন হবে না। সাধন ভজনের মূল মুখ্য বিষয়বস্তু কি আমাকে সংক্ষেপে আমি সামান্যভাবে আলোচনা করছি। অন্যান্য যুগে যাগ যজ্ঞ তপস্যা বিভিন্ন রকম ধরনের সাধন ভজনের পদ্ধতি ছিল, সত্যযুগের লোক হাজার হাজার বৎসর তাদের পরমায়ু ছিল, তারা তপস্যা করে ভগবানকে লাভ করেছেন। ত্রেতা যুগের লোক যাগ যজ্ঞ করে ভগবানকে লাভ করেছেন, দ্বাপর যুগের লোক বিশেষ করে পূজা অর্চনের দ্বারা ভগবানকে লাভ করেছেন। কিন্তু কলিজীব আমরা অল্পায়ু অন্নগত প্রাণ, কোন রকম ধরনের আমাদের ধৈর্য উৎসাহ নাই, অতি অল্পেতেই কাতর হয়ে পড়ছি। তাই শাস্ত্রে সহস্র ব্যবস্থা দিয়েছেন, কৃতে যধ্যায়ত বিষ্ণুম ত্রেতায়াং যজতু মুখৈ দ্বাপরে পরিচর্যায়াং কলৌ তৎপরি কীর্তনাৎ। পরিকীর্তনের কথা বলেছেন, ভগবানকে আরাধনা করতে গেলে যে মিন্স উপায়গুলো রয়েছে তার নাম দিয়েছেন ভক্তঙ্গ ভক্তির অঙ্গ। কত রকম? চৌষট্টি রকম। চৌষট্টি রকমের ভগবানকে ভালোবাসা যায়, সাধন ভজন করা যায়। শুনলে আমাদের তো ভয় হয়, এত রকম কি করে সম্ভব? শাস্ত্র ওকে কমিয়ে দিয়েছেন, মিনিমাইজ করে নয় রকম বললেন। শ্রবণং কীর্তনং বিষ্ণুস্মরণং পাদ সেবনম অর্চনং বন্দনং দাস্যম সূক্ষ্ম আত্মনিবেদনম, এই নয় রকম বললেন। নয় রকম ব্যবস্থা পাওয়ার পর আবার বলছি আমরা আর একটু কনসেশন করা হোক, তখন শাস্ত্র বললেন পাঁচ রকম করো তুমি। সাধুসঙ্গ নাম কীর্তন শাস্ত্র শ্রবণ ধাম্বার শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন সকল সাধন শ্রেষ্ঠ, এই পঞ্চাঙ্গ কৃষ্ণ প্রেম জন্মায় এই পাঁচের অল্প সঙ্গ, এই পাঁচ রকম করো। এতেও হচ্ছে না, আবার কনসেশন, আরো কিছু কনসেশন করুন। তখন শাস্ত্র ব্যবস্থা দিয়েছেন শ্রবণম কীর্তনম বিষ্ণুস্মরণম, তুমি ভগবানের শ্রবণ কীর্তন স্মরণ করো, এটা যুগপথ হয়। যেমন ধরুন কোনো কথা কিছু বলছি আমি আপনাদের কাছে, এটা আমার কীর্তন হচ্ছে, আমি নিজে কানে শুনতে পাচ্ছি, শ্রবণ হচ্ছে, আমি কিছু স্মরণ না করে বলতে পারছি না। সুতরাং শ্রবণ কীর্তন স্মরণ এই তিনটাই যুগপথ সাইমেলটেনিয়াসলি আমার হয়ে যাচ্ছে। তথাপি আবার প্রশ্ন করছেন আমাকে একটা ব্যবস্থা দেওয়া হোক, তখন শাস্ত্র ব্যবস্থা দিয়েছেন নাম সংকীর্তন কর। নাম সংকীর্তন কলৌ পরম উপায়, এই কৃষ্ণ নাম সংকীর্তনের কথা বলেছেন। এর মধ্যে বাকি 63 ভক্তাঙ্গ এর ভিতরে অনুষ্ঠিত আছে। চৈতন্য মহাপ্রভু এই নাম সংকীর্তনের পরেই বেশি জোর দিলেন।